শাইখ আহমেদ মুসা জিব্রিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, এটি উসুল আস-সালাসার 28তম দার্স। আগের 27টি দার্সে আমরা 4টি প্রাথমিক মূলনীতির বিষয়ের আলোচনা শেষ করেছি। প্রথম প্রাথমিক মূলনীতিটি ছিল ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দীন সম্পর্কীয় জ্ঞান। দ্বিতীয় মূলনীতিটি ছিল এই ইলমের উপর আমল করা। তৃতীয় মূলনীতিটি ছিল এগুলোর দাওয়া ও প্রচার, এবং চতুর্থটি ছিল এর উপর সবর করা। এই 4টি প্রাথমিক মূলনীতির দলিল হল সূরা আল আসর। সূরা আল আসর থেকেই এই 4টি প্রাথমিক মূলনীতি সংগ্রহ করা হয়েছে। একই সাথে 4টি প্রাথমিক মূলনীতির পক্ষে দলিল হিসেবে লেখক আল বুখারীর একটি অধ্যায়ের শিরোনামকেও এনেছেন। এই বিষয়টি নিয়ে আলোচনার মধ্য দিয়ে আমরা 4টি প্রাথমিক মূলনীতির আলোচনার পরিসমাপ্তি টানব এবং এই বইয়ের প্রথম অধ্যায় শেষ করব ইনশা আল্লাহ তাআলা। লেখক বলেছেন, ওয়াকাল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, বাবুল ইলমি ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমাল। والدليل قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك فبدأ بالعلم قبل القول والعمل। লেখক বলছেন, বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, অধ্যায় কথা ও কাজের পূর্বে ইলম, আর এর দলিল হল আল্লাহ তাআলার এই বাণী, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং তোমার গুনাহার কারণে ক্ষমা প্রার্থনা করো। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। কথা ও কাজের আগে ইলমের উল্লেখপূর্বক আল্লাহ আয়াত শুরু করেছেন। এটি হলো লেখকের উদ্ধৃত ইমাম বুখারীর অধ্যায়ের শিরোনাম। গত দার্সে আমরা উল্লেখ করেছি যে আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর একটি উক্তির ক্ষেত্রে লেখকের দেয়া উদ্ধৃতিতে সামান্য কিছু পার্থক্য ছিল। হতে পারে লেখক আক্ষরিকভাবে উদ্ধৃত না করে এখানে উক্তিটির অর্থ উদ্ধৃত করার কারণে এমনটা হয়েছে। এখানে ইমাম বুখারীর উদ্ধৃতির ক্ষেত্রেও দুটো ছোট পার্থক্য লক্ষ্য করা যায়। আপনি যখন মূল বুখারীর সাথে মেলাবেন তখন এই দুটো ছোট পার্থক্য দেখতে পাবেন। এই পার্থক্যের পরিমাণ আসলে খুবই নগণ্য, কিন্তু তালিবুল ইলমদের এটিও জেনে রাখা উচিত। দেখুন, এখানে লেখক বলেছেন ওয়াদ্দালিলু কওলুহু তাআলা, কিন্তু বুখারীতে বলা হয়েছে লিকওলিল্লাহি তাআলা। দুটো কথার অর্থ একই, কিন্তু শাব্দিকভাবে দুটোর মাঝে কিছু পার্থক্য আছে। দ্বিতীয় আরেকটি পার্থক্য দেখা যায় ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের দেয়া উদ্ধৃতিটির শেষ বাক্যে। তিনি এখানে দুটো অতিরিক্ত শব্দ যোগ করেছেন। তিনি উদ্ধৃত করেছেন এভাবে, সুতরাং কথা ও কাজের আগে ইলমের উল্লেখপূর্বক আল্লাহ আয়াত শুরু করেছেন। কথা ও কাজের আগে এই শব্দগুলো লেখক অতিরিক্ত যুক্ত করেছেন। এই সংযুক্তির কারণে অর্থের কোনো পরিবর্তন আসে না, বরং এটি বুখারীর বক্তব্যকে আরও স্পষ্ট করে তোলে। তবে এটি হুবহু ইমাম বুখারীর দেয়া শিরোনাম নয়। লেখক বলেছেন ফাবাদা বিল ইলমি ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমাল, আর ইমাম বুখারী এ পর্যন্ত গিয়ে থেমে গেছেন ফাবাদা বিল ইলম। লেখকের পক্ষ থেকে যুক্ত করা শব্দ হল ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমাল। লেখক কেন এই অতিরিক্ত অংশটুকু যোগ করলেন? এই পার্থক্যের কারণ কি? হতে পারে যে তিনি শাব্দিকভাবে উদ্ধৃতি দেওয়ার বদলে অর্থ প্রকাশ করতে চেয়েছেন, কিংবা আরও একটু ব্যাখ্যার মাধ্যমে অর্থকে আরও স্পষ্ট করতে চেয়েছেন, কারণ বর্ধিত অংশটুকু সহ পড়লে অর্থটি আরও সহজে বোঝা যায়। আবার অনেকের মত হল লেখক হয়তো আল বুখারীর সংকলনের এমন কোনো সংস্করণ ব্যবহার করেছিলেন যেখানে অধ্যায়ের শিরোনামগুলোতে সামান্য একটু পার্থক্য ছিল। প্রশ্ন আসতে পারে, লেখক আল বুখারীর শিরোনামকে দলিল হিসেবে কেন ব্যবহার করলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লার হাদিস সংকলনটি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, এ কথা আমরা সবাই জানি। এটি হলো এমন এক সংকলন যার বর্ণনাকারীরা হলেন আকাশের নক্ষত্রের মতো। এই সংকলনের মান, গ্রহণযোগ্যতা ও মর্যাদা ইজমার ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত। এ হলো এমন এক সংকলন যা মন্দ ও অপবাদের মূলোৎপাটন করেছে। এই গ্রন্থ হক ও হকপন্থীদের সত্যায়ন করেছে। শুধু তাই না, এই সংকলনের বিন্যাস, গঠন প্রণালী ও শিরোনাম নির্বাচনের সূক্ষ্মাতিসূক্ষ্ম পদ্ধতির দিকে খেয়াল করলে দেখবেন এগুলো থেকেও শেখার মতো অনেক কিছু রয়েছে। আলিমদের বইতে প্রায়ই দেখবেন নিজেদের বক্তব্যের পক্ষে দলিল হিসেবে তারা বুখারীর উদ্ধৃতি দিয়ে বলছেন কওল আল বুখারী। নিজেদের কথার পক্ষে দলিল হিসেবে তারা বুখারির দেয়া শিরোনামগুলোকে পেশ করেন। বুখারির সংকলনের শিরোনামেরই যদি এই মর্যাদা হয় তাহলে চিন্তা করুন এতে উল্লেখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মর্যাদা কেমন হতে পারে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। একজন তালিবুল ইলম একবার একটি গবেষণাপত্র নিয়ে কাজ করছিলেন। এর বিষয়বস্তু ছিল এক সফরে একাধিক উমরা করা ভালো নাকি কেবল একটি উমরা করাই উত্তম। যেমন ধরুন আপনি এখান থেকে মক্কাতে গিয়ে উমরা করলেন, মক্কায় থাকা অবস্থায় আপনি দ্বিতীয়বারের মতো আত্তানাইমে গেলেন, এরকম অনেকেই করে থাকে। তারপর আপনি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমবারের মতো আত্তানাইমে গেলেন আর এভাবে বারবার উমরা করলেন, এটা ভালো নাকি এক সফরে কেবল একটি উমরা করা উত্তম? এটি একটি ফিকহি মাসালা এবং এই নিয়ে আলিমদের মধ্যে বিস্তর আলোচনা ও মতপার্থক্য রয়েছে, এমনকি চার ইমামদের মধ্যেও এই নিয়ে মতপার্থক্য রয়েছে। তো এই তালিবুল ইলম দীর্ঘ সময় নিয়ে সমস্ত দলিল প্রমাণাদি পর্যবেক্ষণ, অধ্যয়ন ও বিশ্লেষণের পর তার এক বন্ধুকে বলল, সবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ব্যক্তির পুরস্কার নির্ভর করবে সে কিসের পেছনে প্রচেষ্টা ব্যয় করেছে তার উপর। তার বন্ধু বলল, ঠিক একই কথা আল বুখারির একটি অধ্যায়ে অনুচ্ছেদের শিরোনাম হিসেবে এসেছে, বাবু আজরিল উমরাতি আলা কদরিন নসাব, অর্থাৎ প্রচেষ্টার পরিমাপ অনুযায়ী উমরার সওয়াব প্রাপ্তি সংক্রান্ত অনুচ্ছেদ। আর নসাব মানে আপনি কতটুকু চেষ্টা বা পরিশ্রম করেছেন, সুতরাং প্রত্যেকে তার প্রচেষ্টা অনুযায়ী সওয়াব লাভ করবে। তো সেই তালিবুল ইলম তখন বললেন, ওয়াল্লাহি এটা যদি আমি আগে দেখতাম তাহলে আমার অনেক সময় বেঁচে যেত, কেবল শিরোনাম থেকেই তিনি এর উত্তর পেয়ে যেতে পারতেন। তিনি হয়তো বুখারিতে চোখ বুলিয়েছিলেন, কিন্তু অনেক সময় তো এমন হয় যে আমরা কোনো কিছু খোঁজার জন্য শিরোনামের দিকে তেমন একটা মনোযোগ দেই না। আপনি হয়তো খুঁজতে খুঁজতে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে গেছেন, কিন্তু এর শিরোনামটাই হয়তো খেয়াল করেননি। বুখারি রাহমাহুল্লাহ তার হাদিস সংকলনে অধ্যায়গুলোর যে শিরোনাম দিয়েছেন সেটা নিয়েই যুগে যুগে আলিমগণ বইয়ের পর বই লিখে গেছেন। ইবনু হাজারের ব্যাখ্যা গ্রন্থে আপনারা এর কিছু নমুনা দেখতে পারবেন। তার ব্যাখ্যা গ্রন্থে তিনি এ নিয়ে কিছু আলোচনা করেছেন। বুখারি রাহেমাহুল্লার দেয়া শিরোনামের উপর বই লিখেছেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহেমাহুল্লাহ ও ইবনু হামামা রাহেমাহুল্লাহ। বুখারি রাহেমাহুল্লার দেয়া শিরোনামগুলো কি শুধুই শিরোনাম নাকি এগুলো তার ফিকহি মতামত, এই নিয়ে আলিমদের মধ্যে অনেক তর্ক বিতর্ক, অনেক লেখালেখি হয়েছে। তারাই ছিলেন ইলমের মহিরুহ। শুধুমাত্র হাদিস সংকলনের অধ্যায়ের শিরোনামের মাঝে এত গভীর জ্ঞান নিহিত আছে, তাদের লেখা বইগুলো কতটা সমৃদ্ধ হতে পারে একবার চিন্তা করুন। আসলে শুধু ইলম থাকলেই এটা সম্ভব হয় না। ইলমের জগতের এই মহিরুহদের সাথে তাদের রবের এমন কোনো গূঢ় রহস্য ছিল যা তাদেরকে এত উচ্চ মর্যাদা সম্পন্ন করে তুলেছে। ভাইয়েরা আমাকে একটা প্রোগ্রামের, একটা সফটওয়্যারের কথা বলেছেন যেখানে 6000 ইসলামী বই আছে আর সব মিলিয়ে এসব বইয়ের প্রায় 20000 খণ্ড আছে। ইনশাআল্লাহ একটা ল্যাপটপ পেলে তারা আমাকে সেটা ডাউনলোড করে দেবেন বলেছেন। একটু চিন্তা করুন, আল বুখারি, সুফিয়ান ইবনু আয়না, ইবনু মাঈন, ইবনু হাম্বাল, আন নাওয়াউই, ইবনে তাইমিয়া, ইবনুল কাইম সহ আরও অনেকে হাদিসের খোঁজে কখনো কখনো সম্পূর্ণ মহাদেশ পাড়ি দিয়েছেন, অথচ আজ এত বিশাল এক জ্ঞান ভাণ্ডার আমাদের হাতের নাগালেই। ইলম এত সহজলভ্য হওয়া সত্ত্বেও এই কিংবদন্তিতে রচনাবলীর ধারে কাছেও ঘেঁষতে পারে এমন কোনো কিছু কেন আজকের তালিবুল ইলম ও আলিমগণ আমাদের দিতে পারছেন না? ইবনু তাইমিয়া, ইবনুল কাইম, ইমাম বুখারি রহিমাহুমুল্লাহ এবং তাদের মতো অন্যান্য আলিমদের রচনাবলীর দিকে তাকালে অভিভূত হতে হয়। গাড়ি কিংবা প্লেনে না, এই মানুষগুলো দীর্ঘ পথ পাড়ি দিতেন গাধা ও উটের পিঠে। তারা ল্যাপটপ সাথে নিয়ে 7-স্টার হোটেলে ঘুরে বেড়াতেন না। তাদের জীবন কেটেছে কারাগারে যাওয়া আসা করে আর জীবনভর নানা প্রতিকূলতার মোকাবেলায়। তারা অনেক সময়ই স্মৃতি থেকে লিখতেন, সামনে বইপত্র নিয়ে কিংবা ল্যাপটপ খুলে বসে না। তাহলে তারা কিভাবে এত বারাকা পেতেন? ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের শিক্ষা দেন, সূরা আল বাকারার আয়াত। হ্যাঁ, ইলম অবশ্যই দরকার, কিন্তু এমন মর্যাদায় উন্নীত হতে হলে আল্লাহ ও নিজের মাঝে বিশেষ কিছু গোপনীয়তা আপনাকে বজায় রাখতেই হবে যা কেবল তিনি আর আপনি জানবেন। আমার দৃঢ় বিশ্বাস তাদের এ ধরনের কোনো গোপন সম্পর্ক বা আমল ছিল যা সম্পর্কে তাদের স্ত্রী ও সবচেয়ে কাছের ছাত্ররাও জানতেন না। ইমাম বুখারীর অধ্যায়ের শিরোনামে এই আয়াত ব্যবহার করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির, জেনে রাখুন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং ক্ষমা প্রার্থনা করুন। ফাআলাম অর্থাৎ জানো, আল্লাহ প্রথমে বলছেন জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর তারপর বলছেন নিজ পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। অর্থাৎ কথা ও কাজের আগে আসে ইলম। ইলম হলো তাওহীদের স্বীকৃতি ও আমল কবুলের শর্ত। নিয়তের বিশুদ্ধতা, কথা ও আমলের সঠিক পদ্ধতি ও পূর্ণতা অর্জিত হয় ইলমের মাধ্যমে। আমলের আগে কেন ইলম অর্জন করা জরুরি, এর সপক্ষে ইমাম বুখারী এই আয়াতকে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। মনে রাখতে হবে, যখন আমলের কথা বলা হচ্ছে তখন অন্তর, জিহ্বা ও অঙ্গ প্রত্যঙ্গের আমল সবগুলোকেই বোঝানো হচ্ছে। কাজেই কথা ও কাজের আগে একজন মুসলিমকে যে ইলম অর্জন করতে হবে, এই আয়াত হলো তার প্রমাণ। বুদ্ধিভিত্তিক দিক থেকেও এই বিষয়টি স্পষ্ট যে কিছু করার আগে আপনার সে বিষয় সম্পর্কে জানতে হবে। যা জানেন না সে বিষয়ে কিভাবে আপনি আমল করবেন, এটি নিছক কমন সেন্স থেকেই আমরা সবাই বুঝতে পারি। ধরুন আপনি চাচ্ছেন আপনার বস, বাবা কিংবা শিক্ষককে সন্তুষ্ট করবেন। তাদের সন্তুষ্ট করার আগে কিভাবে সন্তুষ্ট করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনার জানতে হবে কোন কাজগুলো তাদের পছন্দনীয়, নইলে এমনও তো হতে পারে যে আপনি এমন কিছু করলেন যাতে সন্তুষ্ট হবার পরিবর্তে তারা বরং রেগে গেলেন। সুতরাং কথা ও কাজের আগে আসে ইলম, দলিল ও কমন সেন্সও তাই বলে। হ্যাঁ, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা ফিতরাতিভাবে জানি। আল্লাহর একত্ববাদ বা তাওহীদের শিক্ষা প্রত্যেক মানুষের ফিতরাতের মধ্যে নিহিত। এই ফিতরাত বা স্বাভাবিক প্রবণতার উপরেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। রক্ত মাংসের মতোই মানুষের প্রকৃতিতে মিশে আছে তাওহীদের উপলব্ধি। একটি শিশু যখন প্রথম কথা বলতে শেখে তখন শাহাদাত পড়িয়ে তাকে ইসলামে প্রবেশ করানো হয় না। আপনি তাকে কালিমা শাহাদাত শেখান, কিন্তু শাহাদা মুখে উচ্চারণের মাধ্যমে একটি শিশু ইসলামে প্রবেশ করে না, কারণ সে মুসলিম হয়েই জন্মেছে। ইমান তার ফিতরাতের সাথে মিশে আছে। তবে আমাদের মনে রাখতে হবে, ফিতরাতি ব্যাপারেও আমাদের শিক্ষা অর্জন করা জরুরি, কারণ সময়ের সাথে সাথে বাহ্যিক মন্দ শক্তিগুলো এমনভাবে মানুষকে ঘিরে ধরে যে তা ফিতরাতি বিষয়গুলোকেও কলুষিত করে ফেলে। এ কারণেই এসব বিষয়েও আমাদের জানা ও চর্চা করা প্রয়োজন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর ইলমের কথা বলছেন। এ হলো এমন এক ইলম যা সঠিকভাবে আয়ত্ত করতে পারলে অন্য যে কোনো জ্ঞানের অভাব ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। আর যার লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নেই, অন্য কোনো জ্ঞানই তার কোনো উপকারেই আসতে পারবে না। এখানে আমরা চূড়ান্ত সাফল্য ও ক্ষতির কথা অর্থাৎ আখিরাতের কথা বলছি। সুনান আত তিরমিজিতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালাহা ফি মারাদিহি সুম্মা মাত লাম তুতিমহুন নার, মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় যে এই কথাটি অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই অবস্থায় মারা গেলে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জনের পেছনে এত সময় দেওয়ার কারণ কি? এর অন্যতম কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা ইব্রাহিমে বলেছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তুমি কি দেখো না কিভাবে আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপন করেন। কালিমাতান তাইয়িবাতান পবিত্র বাক্যের উপমা হচ্ছে একটি উৎকৃষ্ট প্রজাতির গাছের মতো, যার শিকড় মাটির গভীরে প্রথিত এবং শাখা প্রশাখা আকাশে উত্থিত। কিছু মুফাসসিরিনের মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন। তাদের মতে এই উৎকৃষ্ট প্রজাতির গাছ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই গাছের শেকড় সুদৃঢ়ভাবে স্থাপিত হওয়া হলো আপনার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর গভীরতা, আর এই গাছের শাখা প্রশাখা হলো আপনার আমল, যা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাচ্ছে। এখানে একটি প্রশ্ন আসতে পারে, রাসূলকে উদ্দেশ্য করে নাজিলকৃত আয়াতগুলো কি আমাদের জন্যও প্রযোজ্য? এটি আসলে উসুল আল ফিকহের একটি বিষয়। এই আয়াতে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ফাআলাম, অর্থাৎ জানো শেখো। এই নির্দেশ কি আমার আপনার ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, এই আয়াতের নির্দেশ আমাদের সবার জন্য প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আমরাও এই আয়াতের অন্তর্ভুক্ত। এমন আরও আয়াত আছে যেখানে এভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নবী হে নবী, ইয়া আইয়ুহার রাসুল হে রাসুল। এই আয়াতগুলো কি আমাদের জন্য প্রযোজ্য? উসুল আল ফিকহের অধিকাংশ আলিমের মতে অন্য কোনো সুস্পষ্ট দলিল থাকলেই কেবল এই আয়াতগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্যথায় আমরা এই আয়াতের হুকুমের অন্তর্ভুক্ত হব না। তবে ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমামুল হারামাইন ও ইমাম সামানির মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বলা আয়াতগুলোতে আমরাও সামিল, যদি না সামিল না হওয়ার ব্যাপারে সুস্পষ্ট দলিল পাওয়া যায়। দ্বিতীয় মতটাই অধিকতর শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে, কারণ কুরআনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তালাকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দা। হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দিও ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। এই আয়াতের শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে ইয়া আইয়ুহান নবী বলা হয়েছে, কিন্তু এর পরেই পুরো উম্মাহকে সম্বোধন করে বলা হয়েছে ইযা তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন স্ত্রীদের তালাক দিতে চাও। সূরা আত-তাহরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করছেন কেন? আল্লাহ ক্ষমাশীল দয়াময়। এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু এর পরের আয়াতেই সমগ্র উম্মাহকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, কদ ফরদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ তোমাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধনের পরপরই উম্মাহকে সম্বোধন করা হয়েছে। আর তাই দ্বিতীয় মতের প্রবক্তারা বলেন, এই আয়াতে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য এবং সরাসরি সম্বোধনের মাধ্যমে তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সম্মানিত করা হয়েছে তাকে, আর তারপর এই আয়াত উম্মার জন্য প্রযোজ্য। দুটি অভিমতই ফাআলাম, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এই জাতীয় শব্দগুলোকে কেন্দ্র করে এসেছে, যে শব্দগুলোতে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সম্বোধন করা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা উসুল আস সালাসার প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করলাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নিঃসন্দেহে এটা আল্লাহর রহমত। এই পুস্তিকার পরবর্তী অংশ নিয়ে আলোচনার আগে আমি এই বইয়ের গঠন বিন্যাস নিয়ে কিছুটা আলোকপাত করতে চাই। আসলে একেবারে প্রথমেই আমাদের এই আলোচনা করার কথা ছিল, কিন্তু ইচ্ছা করেই আমি এই বিষয়টি নিয়ে এখন কথা বলছি, কারণ এখন ব্যাপারটি বুঝতে আপনাদের জন্য অনেক সহজ হবে। গত 27টি দার্স জুড়ে আমরা কেবল 4টি প্রাথমিক ও বুনিয়াদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এইগুলোর দলিল হলো সূরা আল আসর এবং ইমাম আল বুখারীর উদ্ধৃতি, সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। এই আলোচনা করতে আমাদের প্রায় 27টি দার্স লেগেছে এবং আলহামদুলিল্লাহ 4টি বুনিয়াদি বিষয়ের ব্যাপারে আলোচনা আমরা শেষ করেছি। কিছু সংখ্যক আলিমের মত অনুযায়ী এই অধ্যায়টি উসুল আস সালাসা পুস্তিকার অন্তর্ভুক্ত না। তাদের মতে এটি ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লার একটি স্বতন্ত্র রচনা, যা পরবর্তী সময়ে তার কোনো একজন ছাত্র উসুল আস সালাসার শুরুতে যুক্ত করে দিয়েছেন। সুতরাং এই আলিমদের মত হচ্ছে 4টি বুনিয়াদি বিষয়ের এই আলোচনা একটি স্বতন্ত্র পুস্তিকা হিসেবে রচিত হয়েছিল, পরে লেখকের একজন ছাত্র একে উসুল আস সালাসার শুরুতে ভূমিকা হিসেবে যুক্ত করেছেন। আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে কাসিম রাহিমাহুল্লাহ এই অভিমত ব্যক্ত করেছেন। আপনারা হয়তো আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে কাসিম নামটির সাথে পরিচিত নন। 1972 সালে তিনি মৃত্যুবরণ করেন, রহমাতুল্লাহি আলাইহি। এক অর্থে তিনি ছিলেন একজন মুজাদ্দিদ। তিনি আধুনিক সময়ে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার আল ফতোয়া সংকলন করেছেন। ইবনু তাইমিয়ার মৃত্যুর পর শতাব্দীর পর শতাব্দী তাঁর ফতোয়াগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। 60-এর দশকে সর্বপ্রথম আব্দুর রহমান ইবনু মুহাম্মদ ইবনু কাসিম এগুলোকে একত্রিত করেন, আর এজন্য তিনি ঘুরে বেড়িয়েছেন সারা পৃথিবী। তিনি তার কার্যক্রম শুরু করেছিলেন আরব উপদ্বীপ থেকে। ইবনু তাইমিয়ার কোনো লেখা, ফতোয়া, বক্তব্য যাই পেতেন তিনি, সেগুলোকে তিনি সংগ্রহ করতেন। তারপর ইবনু তাইমিয়ার ফতোয়ার খোঁজে তিনি মিশরে যান। প্রথমবার মিশর সফর শেষে তাকে খালি হাতে ফিরে আসতে হয়। তবে দ্বিতীয়বার মিশর থেকে তিনি ইবনু তাইমিয়ার বেশ কিছু লেখা সংগ্রহ করতে সমর্থ হন। আর তারপর তিনি যান লেবাননে। বার্ধক্যের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় এই সফরে তিনি ছেলে মুহাম্মদকেও সাথে নেন। লেবাননে পৌঁছাতে পারলেও পার্শ্ববর্তী শামে যাওয়া তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে, তাই ছেলেকেই তিনি সেখানে পাঠান। আল্লাহ শামবাসীদের কবুল করুন এবং তাদের বিজয় ত্বরান্বিত করুন। শাম থেকে তাঁর ছেলে ইবনু তাইমিয়ার নিজ হাতে লেখা 850 পৃষ্ঠা সংগ্রহ করতে সমর্থ হয়, যা এর আগে আর কোথাও প্রকাশিত হয়নি। এর কারণ হল ইবনু তাইমিয়া তার জীবনের একটা বিরাট অংশ শামে পার করেছিলেন। এরপর তারা প্যারিসে গিয়ে সেখান থেকে ইবনু তাইমিয়ার লেখা এমন 13টি মাসাইল উদ্ধার করেন যা সারা আরব বিশ্বেও খুঁজে পাওয়া যায়নি। তারপর তারা বাগদাদে যান এবং আরও বেশ কিছু রচনাবলি সংগ্রহ করেন, যার মধ্যে ছিল আর রিসালাতুত তাদমুরিয়া, যা ইবনু তাইমিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনাবলীর অন্যতম। এভাবে গোটা পৃথিবী চষে তিনি শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর রচনাবলী মোট 37টি খণ্ডে সংকলন করেন, যা আজ আল ফাতোয়া নামে সুপরিচিত। আব্দুর রহমান ইবনু মুহাম্মদ ইবনু কাসিমের ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুল্লাহ ইবনু জিব্রিন, হামুদ বিন উকলা আর শুআইবি এবং আবদুল্লাহ ইবনু ফ্রাইয়ান। আপনাদের সবার পরিচিত শাইখ হামুদ বিন উকলা আর শুআইবি তার পালক পুত্র ছিলেন। 13 বছর বয়সে শাইখ হামুদকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন তিনি তাকে দত্তক নেন, লেখাপড়া শেখান, বিভিন্ন শাইখদের কাছে শিক্ষা গ্রহণের জন্য পাঠান। এভাবেই ঘর ছাড়া সেই কিশোর একসময় আমাদের সময়ের মহান ইমামদের একজনে পরিণত হন। যাদের কথা বললাম তাদের কেউ আজ জীবিত নেই, রহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। আব্দুর রহমান ইবনু মুহাম্মদ ইবনু কাসিমের আরেকজন ছাত্র হলেন আবদুল্লাহ আল ফ্রাইয়ান। সমগ্র আরব উপদ্বীপে কুরআনের হালাকার আয়োজন করেছিলেন তিনি। তিনি ছিলেন আমার ও আমার বাবার শিক্ষকদের একজন। আল ফাতাওয়ার পাশাপাশি ইবনু কাসিম উলামায়ে নাজদের 16 খণ্ড বিশিষ্ট আদ-দুরারুস সুন্নিয়া সংকলন করেন। ইবনু কাসিমকে নাজদি দাওয়ার একজন ইমাম গণ্য করা হয়। উসুল আ সালাসা নিয়ে আল হাশিয়া নামে তার রচিত প্রায় 100 পৃষ্ঠার একটি ছোট ব্যাখ্যা গ্রন্থ আছে। এতদিন আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করেছি ইবনু কাসিমের মতে সেটি উসুল আ সালাসা পুস্তিকার অন্তর্ভুক্ত নয়। তার মতে এটি ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহরই লেখা, তবে একটি পৃথক ও স্বতন্ত্র রচনা। আমার কাছে এই মতকেই অধিকতর সঠিক বলে মনে হয়েছে। আসলে আগে আমি এই ব্যাপারে অনড় ছিলাম বলা যায়, কিন্তু শাইখ আলী আল খুদাইর, আল্লাহ তার মুক্তি ত্বরান্বিত করুন, এই বিষয়ে শাইখ বিপরীত একটি মত দিয়েছেন। তার মতে এই অধ্যায়টি উসুল আস সালাসার পুস্তিকারই অন্তর্ভুক্ত এবং উসুল আস সালাসার ভূমিকা হিসেবেই লেখক এটি রচনা করেছেন। শাইখ আলী আল খুদাইরের অভিমতের কারণেই আমি কিছুটা দ্বিধার সাথে বিষয়টি এখানে উল্লেখ করছি, যদিও আমি মনে করি ইবনু কাসিমের মতটি অধিকতর সঠিক। এই ব্যক্তিগণ ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর রচনাবলীর উপর গভীর পাণ্ডিত্যের অধিকারী। এই ব্যাপারে তাঁদের জ্ঞান বিশদ ও বিস্তৃত। শুধু লেখকেরই নয়, বরং তার পরবর্তী 2 থেকে 3 প্রজন্মের ছাত্রদের রচনার ব্যাপারেও তারা সমান পাণ্ডিত্য ও জ্ঞান রাখেন। তারা এই বিষয়ে বিস্তারিত গভীর অধ্যয়ন ও গবেষণা করেছেন, যার ফলে এই পুস্তিকার অধ্যয়ন, গবেষণা, পর্যালোচনা এবং এর বিন্যাস ও গঠনশৈলীর ব্যাপারে বোঝা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। এর মর্মার্থ উদ্ধার করা এখন আমাদের জন্য অনেক সহজ। তাঁদের এই বিশদ গবেষণা না থাকলে পড়ার সময় আমাদের মনোযোগ হয়তো বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে যেত। উসুল আ সালাসার পুস্তিকাটির ব্যাপারে এই বিষয়গুলো জানাও উপকারী জ্ঞানের অন্তর্ভুক্ত, কারণ এই পুস্তিকাটি শেখার পেছনে আমরা প্রচুর সময় ব্যয় করি। আর এই ব্যাপারগুলো যদি উল্লেখ করা না হয়, বিশেষ করে ইংরেজি বা অন্যান্য অনারব ভাষার ছাত্রদের মাঝে, তাহলে একসময় এই তথ্যগুলো হারিয়ে যেতে পারে। অনেককেই দেখবেন শেক্সপিয়ার কিংবা এডগার অ্যালান পোর মতো লোকের লেখা নিয়ে অর্থহীন গবেষণায় বছরের পর বছর ব্যয় করে। এর পেছনে তারা পুরো জীবন পার করে দেয়। তারা এত গভীরভাবে এসব লেখকের ব্যাপারে গবেষণা করে যে আপনি তাদেরকে কয়েক পৃষ্ঠা লেখা দেখিয়ে যদি জানতে চান এটা শেক্সপিয়ারের লেখা কিনা, তবে কয়েক মুহূর্তের মধ্যেই তারা বলে দিতে পারবে। তারা যে কোনো নকল লেখা ধরে ফেলতে পারবে এবং বলবে যে এটা কোনোভাবেই শেক্সপিয়ারের লেখা হতে পারে না, কারণ তিনি এই শব্দ এইভাবে ব্যবহার করবেন না, তিনি অমুক শব্দের বদলে অন্য শব্দ ব্যবহার করবেন, ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ, মুসলিম হিসেবে আমাদের মধ্যে ইবনু কাসিম, আলী আল খুদাইর এবং নাসির আল ফাহাদের মতো মানুষজন এখনও আছেন, যারা ইবনু তাইমিয়া, ইবনুল কাইয়িম, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এবং তার অনুসারী নাজদি উলামাদের রচনাবলী গভীরভাবে অধ্যয়ন, বিশ্লেষণ ও গবেষণার মহান কাজটি করেছেন এবং করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুক্তি ত্বরান্বিত করুন এবং তাদের মাঝে যারা ইন্তেকাল করেছেন তাদের উপর রহমত নাজিল করুন। এই বিষয়ে প্রকৃত গভীর জ্ঞান ও পাণ্ডিত্যের অধিকারী ব্যক্তিদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন শেখ নাসির আল ফাহাদ। তিনি শুধু এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ নন, বরং এই পুস্তিকার লেখক, তাঁর ছাত্র এবং বিগত শতাব্দীগুলোতে যারা তাঁদের অনুসারী ছিলেন তাদের সবার প্রায় সমস্ত রচনাবলী তিনি মুখস্থ করেছেন। এমন কিছু বিষয় থাকে যা আপনার কাছে অনেক সময় সাংঘর্ষিক মনে হতে পারে। আপনি হয়তো একটি বই পড়লেন যেখানে একরকম লেখা আছে, আবার অন্য বইয়ে দেখলেন কিছুটা পার্থক্য আছে, ফলে আপনার মনে এই নিয়ে প্রশ্ন দেখা দেয়, কিংবা দুটো বইয়ের বক্তব্যে আপনি ভিন্নতা দেখতে পান এবং তখন আপনাকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হয়, এখানে কেন পার্থক্য হচ্ছে, কেন এখানে এমন বলা হলো, এমন বিভিন্ন প্রশ্নের উত্তর তখন প্রয়োজন হয়। কিংবা হতে পারে সূরা আল আসর নিয়ে ইমাম শাফেঈ কিংবা ইমাম বুখারীর উদ্ধৃতির বিষয়ে যে পার্থক্যের আলোচনা আমরা ইতিমধ্যেই করেছি, এমন কিছু বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হয়। এই সব ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে হলে বছরের পর বছর গবেষণা ও অধ্যয়নের দরকার হয়, আর শাইখ নাসির আল ফাহাদ এমনই গভীর জ্ঞান ও পাণ্ডিত্যের অধিকারী একজন বিশেষজ্ঞ। উসমানী খিলাফার উপর লেখা তার একটি বইয়ে এর কিছু নমুনা আপনারা দেখতে পাবেন। যা হোক, এই আলোচনার উদ্দেশ্য ছিল এই বিষয়টি পরিষ্কার করা যে কেউ কেউ বলছেন চারটি প্রাথমিক মূলনীতি সংক্রান্ত অধ্যায়টি আসলে উসুলা সালাসার অংশ নয়, এটি লেখকের একটি পৃথক ও স্বতন্ত্র রচনা যা পরে তার কোনো একজন ছাত্র ভূমিকা হিসেবে উসুলা সালাসা শুরুতে যুক্ত করেছেন। এবার আসুন আমরা কিভাবে এই পুস্তিকাটি নিয়ে অগ্রসর হব তা নিয়ে একটি ধারণা দেওয়া যাক। আমি এভাবে অন্য কোথাও পড়াতে দেখিনি, তবে আমাদের দার্সের জন্য আমরা এই পদ্ধতিরই অনুসরণ করব। প্রথম অধ্যায় হলো চারটি বুনিয়াদি বিষয়ের আলোচনা। আমরা আলহামদুলিল্লাহ এই আলোচনা শেষ করেছি। যেমনটা বলেছি, ইবনু কাসিমের মতে এই অংশটি একটি স্বতন্ত্র পুস্তিকা যেটি পরে লেখকের ছাত্ররা ভূমিকা হিসেবে সংযুক্ত করেছে। আবার শাইখ আলী আল খুদাইরের মতে এটি মূল পুস্তিকারই একটি অংশ। দ্বিতীয় অধ্যায়ের শুরু হয়েছে প্রথম অধ্যায়ের মতো ইলাম রাহিমাকাল্লার আলোচনা দিয়ে। ইলাম রাহিমাকাল্লা, আপনি অবগত হন, আল্লাহ আপনার উপর রহম করুন। ইলাম রাহিমাকাল্লা দিয়ে শুরু হবার পর দ্বিতীয় অধ্যায়ে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এগুলোকে তিনটি মাসাইল নামকরণ করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হল তাওহিদ আর রুবুবিয়্যা। তাওহিদ আর রুবুবিয়্যার আলোচনাকে আবার ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় বিষয়টি হল তাওহিদ আল উলুহিয়া বা শিরক সংক্রান্ত আলোচনা, আর তৃতীয়টি হল আল ওয়ালা ওয়াল বারার সাথে সম্পৃক্ত আলোচনা। এই গেল পুস্তিকার দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় মূলত মিল্লাতু ইব্রাহিমের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। লেখক এখানে মিল্লাতু ইব্রাহিমের কথা বলেছেন এবং তিনি এ কথা বলে শুরু করেছেন, ইলাম আরশাদাকাল্লাহু লিতাআতি, আপনি জানুন আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন। এটি হচ্ছে তৃতীয় অধ্যায়। তবে এগুলো কি লেখক নিজেই উসুলা সালাসা পুস্তিকায় যুক্ত করেছেন, নাকি তার ছাত্ররা পরে এগুলোকে উসুলা সালাসার ভূমিকা হিসেবে যুক্ত করেছেন, এই নিয়ে বিস্তর বিতর্ক আছে। তবে এই সবগুলোই ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের লেখা, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। চতুর্থ অধ্যায়টি শুরু করা হয়েছে এভাবে, ফা ইন কিলালাক মাল উসুলুস সালাসা, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সেই তিনটি মূলনীতি কী। এই চতুর্থ অধ্যায়টি পুস্তিকাটির মূল নির্যাস। এই অধ্যায়ে তিনি সেই তিনটি বিষয়ের উপর আলোচনা করেছেন যেই ব্যাপারে আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে, এবং পরিশেষে তিনি কুফর বি তাগুত ও আখিরাতের জীবন নিয়ে কিছু উপসংহার এনেছেন। মূলত এইভাবেই পুস্তিকাটি বিন্যস্ত করা হয়েছে। মোটামুটি এই হলো আমাদের আলোচনার মূল আউটলাইন। আমরা এইভাবে চার ভাগে বিভক্ত করে চারটি অধ্যায় ধরে নিয়ে অগ্রসর হব। আশা করি এভাবে চিন্তা করলে পুরো ব্যাপারটা বোঝা এবং আমরা কিভাবে এতদিন পড়ে এসেছি এবং কিভাবে সামনে আলোচনা করব তার কাঠামোটা ধরা আপনাদের জন্য সহজ হবে। আলহামদুলিল্লাহ, এই চারটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের আলোচনা আমরা শেষ করেছি। আগামী পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশ্বিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/মুবাশ্বিরিন।